নমস্কার, অনুষ্ঠানের প্রারম্ভে জানাই আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। জীবনবাণীর ডালি নিয়ে আমরা উপস্থিত। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি কি একাকিত্বের জন্য কষ্ট পাচ্ছেন? আপনি কি আপনার বিভিন্ন সমস্যায় জর্জরিত অথবা চিন্তিত? তাহলে আপনার দরকার এমন এক পরিচালকের, যিনি তার সুপরিচালনায় আপনার সমস্ত একাকিত্ব, চিন্তা ও সমস্যা সমাধান করতে সক্ষম। আর এই বিষয়ে জানতে হলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান জীবনবাণী। প্রিয় শ্রোতা বন্ধু, বাক্য শ্রবণের আগে আসুন একটি গান শুনি।
আমার মন কেন আর রইল না ঘরে,
শ্রোতা বন্ধু, এখন আপনারা প্রভুর বাক্য থেকে আলোচনা শুনবেন। প্রভুর দাস আচার্য সরোজ কুমার মণ্ডল মহাশয় আপনাদের কাছে প্রভুর বাক্য উপস্থিত করছেন।
প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। জীবনবাণীর এই অনুষ্ঠানে আপনাদের কাছে আমি ধারাবাহিকভাবে ঈশ্বরের বাক্য থেকে পাঠ এবং আলোচনা করে থাকি। আজকের এই অনুষ্ঠানে আপনাদের কাছে ঐগিষয় ভাববাদী পুস্তকের 11 অধ্যায় থেকে আলোচনা শুরু করব। এই 11 অধ্যায়ের পূর্বে যেমন বলেছি যে ঈশ্বয় ভাববাদী পুস্তকের 7 অধ্যায় যেসব ভাববাণী শুরু হয়েছিল, 11 অধ্যায় তারই অংশ। ঈশ্বয়ও তার 12 অধ্যায় ওই ধারাবিবরণী শেষ হয়েছে। আমরা আরও মনে রাখব যে আহস রাজার রাজত্বকালেই ঈশ্বয় ভাববাদী এই সকল ভাববাণী বলেছিলেন। পূর্ববর্তী অধ্যায় আমরা দেখেছি ঈশ্বয় মহাক্লেশ, ঐশ্বরের বিচার এবং শাস্তির বিষয় বলেছেন। ঈশ্বয় তার 11 অধ্যায় আমরা খ্রিস্ট যীশুর আগমন ও রাজ্য স্থাপন বিষয় শুনব বা জানব। যিনি আসছেন সেই খ্রিস্ট যীশুর ব্যক্তিত্ব ও ক্ষমতা। আসুন আমরা প্রথমে 11 অধ্যায় কয়েকটি পদ একসাথে পাঠ করি, যা লেখা রয়েছে 1019 পৃষ্ঠায়, শান্তিরাজ ও তাঁহার রাজত্ব। আর যীশুয়ের গুঁড়ি হইতে এক পল্লব নির্গত হইবেন ও তাহার মূল হইতে উৎপন্ন এক চারা ফল প্রদান করিবেন, আর সদাপ্রভুর আত্মা প্রজ্ঞার ও বিবেচনার আত্মা, মন্ত্রণার ও পরাক্রমের আত্মা, জ্ঞানের ও সদাপ্রভুর ভয়ের আত্মা তাহাতে অধিষ্ঠান করিবেন। আর তিনি সদাপ্রভু ভয়ে আমোদিত হইবেন। তিনি চক্ষুর দৃষ্টি অনুসারে বিচার করিবেন না, কর্ণের শ্রবণানুসারে নিষ্পত্তি করিবেন না, কিন্তু ধর্মশীলতায় দীনহীনদের বিচার করিবেন, সরলতায় পৃথিবীস্থ নম্রদের জন্য নিষ্পত্তি করিবেন। তিনি আপন মুখস্থিত দণ্ড দ্বারা পৃথিবীকে আঘাত করিবেন, আপন ওষ্ঠাধরের নিঃশ্বাস দ্বারা দুষ্টকে বধ করিবেন। আসুন আমরা ঈশ্বরের সমর্পিত হয়ে প্রার্থনায় যাই, যেন তিনি আমাদেরকে সাহায্য করেন তাঁর পঠিত বাক্য থেকে বুঝতে এবং সেই মতো জীবনে চলতে। মঙ্গলের আকর ঈশ্বর, তোমার পবিত্র মহানামে ধন্যবাদ করি। আজকে তুমি আমাদেরকে সুন্দর সময় ও সুযোগ দিয়েছ তোমার চরণতলে এসে তোমার চরণ বন্দনা করতে, এবং তোমার বাক্য থেকে আমরা যেন ধ্যান করে তোমার গভীর বিষয় সকল উপলব্ধি করতে পারি, জানতে পারি, সেই মতো জীবনে চলতে পারি। প্রভু, তুমি যদি সাহায্য না করো, তোমার আত্মা যদি আমাদেরকে চালিত না করে, আমরা কখনো পারি না। তাই এই সময় আমরা আমাদের জীবন মন প্রাণ তোমার হস্তে সমর্পণ করি। তুমি তোমার সেই পবিত্র আত্মা দ্বারা আমাদেরকে চালিত করো, তোমার সকল সত্যে আমাদেরকে নিয়ে যাও, এবং তোমার সত্য অনুযায়ী জীবনে চলতে আমাদেরকে অনুগ্রহ দান করো। প্রত্যেক শ্রোতাবন্ধুর ব্যক্তিগত জীবনে, পরিবারে, কার্যক্ষেত্রে তোমার আশীর্বাদ দান করো। যারা অসুস্থ পীড়িত, যারা সমস্যা দুঃখ কষ্টের মধ্যে আছেন, এই সময় তোমার দিকে দৃষ্টিপাত করে প্রার্থনার জন্য প্রভু বিশেষ করে কাকুতি বিনতি জানাচ্ছেন, তাদের প্রতি তুমি দয়া করো, স্পর্শ করো, এবং তোমার অনুগ্রহ দেখতে তুমি সাহায্য করো। যারা পত্রের মাধ্যমে বিভিন্ন প্রার্থনার বিষয় লিখে পাঠিয়েছেন, প্রভু তাদের সঙ্গে তুমি কথা বলো, তাদের সকল সমস্যার উপরে জয়লাভ করতে সাহায্য করো। তোমায় ধন্যবাদ দিই সকল বিষয়ের জন্য, কারণ তুমি আমাদের সহবর্তী ঈশ্বর। সকল যুবক যুবতী, সকল বৃদ্ধ বৃদ্ধা, সকল ছেলে মেয়েদেরকে তোমার স্বর্গীয় আশীর্বাদ দাও আজকের, এবং তোমার বাক্যের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেককে নবায়িত করো। সকল ধন্যবাদ, গৌরব, মহিমা তোমাকে দান করে প্রার্থনা যীশুর নামে চাই, আমেন। প্রিয় বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন, আর আজকের এই অনুষ্ঠানে আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মের যিশাইয় ভাববাদী পুস্তক তার 11 অধ্যায় থেকে পাঠ এবং আলোচনা করছি। আর একটু আগেই আমি প্রথম কয়েকটি পদ আলোচনা করেছি। 11 অধ্যায় 1 পদে দেখি লেখা আছে, আর যিশাইয়ের গুঁড়ি হইতে এক পল্লব নির্গত হইবেন ও তাহার মূল হইতে উৎপন্ন এক চারা ফল প্রদান করিবেন। এই পদটা আমাদের কিন্তু দৃষ্টি আকর্ষণ করে যে যিশাইয় কি বলছেন, না যিশাইয়ের গুঁড়ি হইতে এক পল্লব নির্গত হইবেন। দাউদের নাম উল্লেখ করলেন না, কিন্তু যিশাই কে ছিলেন? দাউদের পিতা ছিলেন। সুতরাং দাউদ যিশাইয়ের কুল থেকেই এসেছেন। কিন্তু যিশাইয় ভাববাদী কেন দাউদের কথা উল্লেখ না করে যিশয়ের নাম উল্লেখ করলেন। যিশয়ের কুলের দাউদ রাজা হয়েছিলেন এবং সেই রাজবংশের সূচনা। যিশয় ছিলেন একজন সাধারণ চাষি ও মেষপালক এবং বাস করতেন ছোট্ট নগণ্য এক গ্রাম বেতলেহেমে। আর দাউদ যখন রাজা হলেন তিনি গেলেন রাজপ্রাসাদে, কিন্তু তার পিতা যিশয় সেই নগণ্য চাষিই রয়ে গেলেন। এখানেই আমরা দেখছি ধনী ও দরিদ্র নগরের প্রাসাদ ও গ্রামের কুঁড়ে ঘর। আর আমরা দেখি যে যিশাইও যখন দর্শন পেলেন তাঁর সামনে গরিব চাষি যিশয়ের ছবি ভেসে উঠল। তিনি বললেন যিশয়ের গুঁড়ি হইতে এক পল্লব নির্গত হইবেন। আর দেখা গেল বেতলেহেমের এক ছুতোরের ঘরে সেই জন এলেন। যিশয় ভাববাদী পুস্তকের 4:2 যিশুকে বলা হয়েছে পল্লব, আর 53:2 যিশুকে শুষ্ক ভূমিতে উৎপন্ন মূল বলা হয়েছে। আবার বাইবেলের নতুন নিয়মে মথিলিখিত সুষমাচারের 2:23 তাঁকে নাসরতীয় উল্লেখ করা হয়েছে, কেননা নাসরতে তিনি পিতামাতার সঙ্গে বাস করলেন। দীন দরিদ্র ও দারিদ্রতার মধ্যেই তাঁর জীবনের শুরু। 11 যিশয় ভাববাদী পুস্তকে 2 লেখা আছে, আর সদাপ্রভুর আত্মা প্রজ্ঞার ও বিবেচনার আত্মা, মন্ত্রণার ও পরাক্রমের আত্মা, জ্ঞানের ও সদাপ্রভু ভয়ের আত্মা তাহাতে অধিষ্ঠান করিবেন, আর তিনি সদাপ্রভু ভয়ে আমোদিত হইবেন। এই পদে সপ্ত আত্মার উল্লেখ করা হয়েছে যা যিশুর উপরে অধিষ্ঠিত ছিল। 1 সদাপ্রভুর আত্মা, 2 প্রজ্ঞার আত্মা, 3 বিবেচনার আত্মা, 4 মন্ত্রণার আত্মা, 5 হল পরাক্রমের আত্মা, 6 জ্ঞানের আত্মা, আর 7 হল ঈশ্বর ভয়ের আত্মা। 7 হচ্ছে পূর্ণতার সংখ্যা। যোহন্লিখিত সুষমাচারের 3:34 লেখা আছে, কারণ ঈশ্বর আত্মাকে পরিমাণপূর্বক দেন না। ইফিসীয় তার 5:18 সাধু পৌল আবারও বলেছেন যে আত্মাতে পরিপূর্ণ হও। খ্রিস্টান আমরা অনেকে, কিন্তু সবাই কি আমরা আত্মায় পরিপূর্ণ? কিছুজন আছেন যাদের মধ্যে হয়তো কয়েক ফোঁটা আত্মার দান আছে, কেউ বা 1/4, আবার অনেকে অর্ধেক অথবা 3/4 পূর্ণ। খুব কমজন আছেন যাদের আমরা পরিপূর্ণ দেখি। প্রভু যিশু এই ব্যাপারে আমাদের থেকে একেবারেই আলাদা। প্রথম দেখি সদাপ্রভুর আত্মা তাঁহার উপরে অবস্থান করিবে। আমরা দেখেছি যে মনুষ্য জীবনে তিনি সদাপ্রভুর আত্মার প্রভাবে চললেন। দ্বিতীয়, তাঁর উপরে প্রজ্ঞার আত্মা অবস্থান করছিলেন। বাইবেলের নতুন নিয়মে 1 তার 1:30 সাধু পৌল বলেছেন, যিনি হইয়াছেন আমাদের জন্য ঈশ্বর হইতে জ্ঞান, ধার্মিকতা ও পবিত্রতা এবং মুক্তি। একমাত্র প্রভু যিশুই আমাদের এই জীবনে পথ দেখিয়ে নিয়ে যেতে পারেন। বর্তমান জগতে ঠিকভাবে জীবন অতিবাহিত করা বড়ই কঠিন। নিজেদের শক্তিতে, নিজেদের ক্ষমতায় চলা সম্ভবপর নয়। যোহন্লিখিত সুষমাচারের 14:30 প্রভু যিশু বলেছেন, আমি তোমাদের সহিত আর অধিক কথা বলিব না, কারণ জগতের অধিপতি আসিতেছে, আর আমাতে তাহার কিছুই নাই। যিশুর জীবনে শয়তান কিছুই পারে না, কিন্তু আমাদের জীবনে শয়তান অনেক কিছুই পারে। আমাদেরও সেই প্রজ্ঞার আত্মা লাভ করার প্রয়োজন আছে। আমাদের সেই জ্ঞান, ঐশ্বরিক জ্ঞানের অভাবে আমরা অনেক সময় পতিত হই, ভুল সিদ্ধান্ত নিই, ভুল পথে চলি, ভুল কাজে আমরা অগ্রসর হই। প্রভু যিশুর সেই প্রজ্ঞার আত্মা আমাদের প্রয়োজন, আর তার জন্য আমাদের প্রতিনিয়ত প্রার্থনা করা উচিত যেন ঈশ্বর সেই প্রজ্ঞার আত্মা দ্বারা আমাদেরকে পরিপূর্ণ করেন। তৃতীয়, বিবেচনার আত্মা। এই বিবেচনার আত্মা যিশুর উপরে ছিল। আর আমরা দেখি বিবেচনার আত্মা বলতে আত্মিক বিবেচনা, যেটার অভাব আমরা বেশিরভাগই উপলব্ধি করে থাকি। আমাদের মধ্যে অনেকে আছেন কোনো মানুষকে আদর্শ করে নেন, তার চলন বলন, পোশাক আশাক, তার খাওয়া দাওয়া, গলার স্বর, ভাব ভঙ্গি, কথাবার্তা অনুকরণ করেন। তারা কিন্তু এটা বিবেচনা করে দেখে না যে ওই প্রিয় ব্যক্তির আত্মিক জীবন কেমন। বিবেচনার আত্মা প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর জীবনে থাকা উচিত। যিশুই আমাদের আদর্শ, আমরা তাকেই অনুকরণ করব এবং তাঁরই অনুসরণ করব। যখন কোনো ঈশ্বরের লোক আপনার মণ্ডলীতে বা আপনার গ্রামে বা নগরে অথবা সেই অঞ্চলে ঈশ্বরের বাক্য প্রচার করেন, ঈশ্বরের দাসেদের সেবা করে আপনার কর্তব্যে এগিয়ে যাওয়া, তাকে উৎসাহ দান করা, সাহায্য করা উচিত। আপনি যদি তাই করেন, তাহলে আপনার মধ্যে সেই বিবেচনার আত্মা কাজ করছে। ঈশ্বরের কাছে বিনতি জানান, প্রার্থনা করুন, ঈশ্বর আপনাকে সেই বিবেচনার আত্মা দান করবেন। আমরা দেখি যে চতুর্থ হল যে মন্ত্রণার আত্মা। আমাদের প্রত্যেকের মধ্যেই মন্ত্রণার এই আত্মার প্রয়োজন, কেননা মানুষের মন্ত্রণা আপনাকে বিভ্রান্ত করতে পারে, কিন্তু খ্রিস্টের মন্ত্রণা আপনাকে বিভ্রান্ত করে না। কারণ আমাদের ঈশ্বর গোলযোগের ঈশ্বর নন। প্রভু যীশুর দিকে দেখুন, তিনি কি কখনো মানুষের মন্ত্রণা চেয়েছেন বা নিয়েছেন? যিশুই আপনাকে সুমন্ত্রণা দিয়ে আসছেন। আজকের জগতে আমরা বারবার করে মানুষের কাছে যাই, তাই আমরা বিভ্রান্ত হই। আমরা মানুষের মন্ত্রণায় চলি বলে আমরা কুটিল মন্ত্রণা দ্বারা চলি, আমরা মানুষের বুদ্ধি দ্বারা চলবার চেষ্টা করি। কিন্তু আমরা যদি ঈশ্বরের আত্মার সেই মন্ত্রণা লাভ করি, প্রিয় ভাই ও বোন, আপনার কাজ, আপনার দৃষ্টিভঙ্গি, সব কিছুর মধ্যে শান্তি, আনন্দ, নিরাপত্তা এবং একটা সম্পূর্ণ তাঁর উপস্থিতির উপলব্ধি আপনার জীবনে প্রকাশিত হবে। পঞ্চম আমরা বিষয় দেখি যে পরাক্রমের আত্মা, অর্থাৎ ক্ষমতা। আমরা কোথা থেকে ক্ষমতা লাভ করব? বাইবেলের নতুন নিয়মে ফিলিপীয় তার তিনের অধ্যায় দশ পদে সাধু পৌল কি বলেন জানেন? যেন আমি তাহাকে তাহার পুনরুত্থানে পরাক্রম ও তাহার দুঃখভোগের সহভাগিতা জানিতে পারি, এইরূপে তাহার মৃত্যুর সমরূপ হই। পরাক্রমের আত্মা থাকলেই আমরা বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী হব। ষষ্ঠ হল জ্ঞানের আত্মা এবং সপ্তম হল ঈশ্বর ভয়ের আত্মা। আমাদের সদাপ্রভুর পবিত্র বাক্য বাইবেল শাস্ত্র পাঠের মধ্যে দিয়েই আসে। এবার দেখব প্রভুর রাজত্বের প্রয়োজন। এগারো অধ্যায় তিন এবং চার পদে লেখা আছে, তিনি চক্ষুর দৃষ্টি অনুসারে বিচার করিবেন না, কর্ণের শ্রবণানুসারে নিষ্পত্তি করিবেন না, কিন্তু ধর্মশীলতায় দীনহীনদের বিচার করিবেন, সরলতায় পৃথিবীস্থ নম্রদের জন্য নিষ্পত্তি করিবেন। তিনি আপন মুখস্থিত দণ্ড দ্বারা পৃথিবীকে আঘাত করিবেন, আপন ওষ্ঠাধরের নিঃশ্বাস দ্বারা দুষ্টকে বধ করিবেন। দুষ্ট দুষ্টই, তারা ঈশ্বর নিন্দুক, বৎসাকারী, প্রতিমা পূজক, প্রবঞ্চক, অহংকারী, মিথ্যাবাদী ইত্যাদিতে ভরা। শেষকালে সেই মহাক্লেশের দিনে শয়তানের মহা আনন্দের দিন কাটবে, তখনও কিন্তু জগৎ উদ্ধারপ্রাপ্ত হয়নি বা হবে না। যিশুর রাজত্ব চলছে, শয়তান দ্বিগুণ উৎসাহে মানুষকে ভ্রান্ত করে চলেছে, নানা প্রকার কষ্ট যাতনা অত্যাচার চালিয়ে ভয় দেখিয়ে অবশিষ্টাংশকে, যারা বিশ্বস্ত তাদেরকে পথভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই সময় ইসরায়েল সাহায্যের জন্য উচ্চস্বরে কাঁদবে, সাহায্য প্রার্থনা করবে, কিন্তু পূর্ব বা পশ্চিম, উত্তর অথবা দক্ষিণ থেকে সাহায্য আসবে না, ইসরায়েলের সাহায্য আসবে ঊর্ধ্ব হতে। প্রিয় বন্ধু, আজও আমাদের সাহায্য আসে ঊর্ধ্ব থেকে। আমরা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নয়, কিন্তু সেই জীবন্ত ঈশ্বরের কাছ থেকেই সকল আশীর্বাদ অনুগ্রহ লাভ করে থাকি। সেই সময় আমরা দেখব যে মসীহ এসে রাজ্য তা স্থাপন করবেন। প্রভু যীশুর রাজত্বের প্রয়োজন কেন এখানেই সুস্পষ্ট হয়ে গেল। অশান্তি, গোলযোগ, অত্যাচার, উৎপীড়ন, এই অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য একজন উপযুক্ত ও যোগ্য রাজার প্রয়োজন আছে। যদিও জগৎ তাকে চায়নি, ইসরায়েল তাকে গ্রহণ করেনি, যদিও তিনি অবজ্ঞাত হয়েছেন, তথাপি ঈশ্বর তাকে রাজারূপে এই জগতে পাঠাবেন। জগৎ গ্রহণ করতে চাইবে না, ঈশ্বর জগৎকে বাধ্য করবেন যেন তাঁর পুত্র যীশুখ্রিস্টকে রাজারূপে স্বীকার করে নেয়। আর সেই রাজা শাসন করবেন, বিচারে বসবেন, কিন্তু তিনি চক্ষুর দৃষ্টি অনুসারে বিচার করবেন না। তখন বৎসরের পর বৎসর ধরে বিচার চলবে না। যে সকল ক্ষেত্রে বিচার শেষে আসল দোষী নির্দোষ প্রমাণিত হয় এবং মুক্ত হয়, সে এক ভীষণ বিচার, চক্ষের পলকে বিচার। দুটি বিচার হবে, প্রথমত বিশ্বাসীদের এবং পরে অবিশ্বাসীদের। মহাক্লেশের পূর্বেই বিশ্বাসীরা খ্রিস্টের সিংহাসনের সামনে উপস্থিত হবে। এরপর প্রভু 1000 বৎসর রাজত্ব করবেন, তারপরেই সেই বৃহৎ শ্বেতবর্ণ সিংহাসনের সম্মুখে বিচার শুরু হবে। বিচারের ফলাফল ভয়ঙ্কর। একদিন আমি খ্রিস্টের বিচার সিংহাসনের সামনে দাঁড়াব, আর সদাপ্রভুর আলো আমার উপরে পতিত হলে আমার জীবনের সকল মন্দতা প্রকাশ পাবে, জীবনটা আমার স্বচ্ছ কাঁচের মতো পরিষ্কার হয়ে যাবে। চিন্তা করলে ভয় হয় নাকি? 5 পদে দেখুন কি লেখা আছে 11 অধ্যায়। আর ধর্মশীলতা তাহার কোটি দেশের পটুকা ও বিশ্বাসতা তাহার কক্ষের পটুকা হইবে। প্রভু যীশু রাজত্বকে ধর্মশীলতায় ঘিরে রাখবে, সেখানে বিশ্বাসতা থাকবে। এই রাজত্বে প্রয়োজন এই জন্যই যে আদম যা হারিয়েছিলেন সেই পরম দেশের রাজত্ব আমরা ফিরে পাব। ওই রাজত্বের আরও কয়েকটি বিষয় আমরা দেখি এর পরের পদগুলিতে। 6 এবং 7 পদে লেখা আছে, আর কেন্দুয়া ব্যাঘ্র মেষশাবকের সহিত একত্র বাস করিবে, চিতাব্যাঘ্র ছাগ বৎসের সহিত শয়ন করিবে, গোবৎস, যুবসিংহ ও হৃষ্টপুষ্ট পশু একত্র থাকিবে, এবং ক্ষুদ্র বালক তাহাদিওকে চালাইবে, ধেনু ও ভল্লুকি চড়িবে, তাহাদের বৎস সকল একত্র শয়ন করিবে, এবং সিংহ বলদের ন্যায় বিচালি খাইবে। আমরা কথায় কথায় বলি বাঘে গরুতে জল খাওয়া, এখানে বলা হয়েছে চিতাবাঘ ভেড়ার বাচ্চার সাথে শয়ন করবে। আশ্চর্য লাগে তাই নয় কি? হয় ভেড়াকে বাঘ হতে হয়, আর নয় বাঘকে ভেড়া হতে হয়। আরও বলা হয়েছে সিংহ বলদের মতো বিচালি খাবে। আমরা বললে এ কি কোনোদিনও সম্ভব হবে? আমার একটা কুকুর ছিল, সে সজনাটা চিবাতে খুব ভালোবাসত, তবে আমাদের ছাগলটাকে কোনোদিনও মাংস খাওয়াতে পারেনি। সে যা হোক, কিন্তু যিনি স্রষ্টা তাঁর পক্ষে কি সবই সম্ভবপর নয়? 9 পদে লেখা আছে, সে আমার সকল আমার পবিত্র পর্বতের কোন স্থানে হিংসা কিংবা বিনাশ করিবে না, কারণ সমুদ্র যেমন জলে আচ্ছন্ন তেমনি পৃথিবী সদাপ্রভু বিষয়ক জ্ঞানে পরিপূর্ণ হইবে। আমরা দেখি এই যে রাজত্বের কথা শুনছি, এটা সমগ্র পৃথিবীর উপর রাজত্ব, কোনো বিশেষ একটা রাজ্যের উপরে নয়। এখন এই রাজ্যের পরাক্রম বিষয় শুনি 10 পদে, আর সেই দিন এই ঘটিবে, যিশয়ের মূল যিনি লোকবৃন্দের পতাকারূপে দাঁড়ান তাহার কাছে জাতিগণ অন্বেষণ করিবে, আর তাহার বিশ্রাম স্থান প্রতাপান্বিত হইবে। সেই দিনের সূচনা মহাক্লেশের দিনে আরম্ভ এবং প্রভুর রাজত্ব স্থাপনের দিনের শেষ। এই যে সময়, এই যে দিন, এর মধ্যে ইসরায়েল ও পরজাতি সবাই জড়িত। 11 পদে লেখা আছে, আর সেই দিন এই ঘটিবে, প্রভু আপন প্রজাগণের অবশিষ্টাংশকে মুক্ত করিয়া আনিবার জন্য দ্বিতীয়বার হস্তক্ষেপ করিবেন, অর্থাৎ অসুর হইতে, মিশর হইতে, পত্রস হইতে, কুশ হইতে, এলম হইতে, সিনিয়র হইতে, হমাত হইতে ও সমুদ্রের উপকূলসমূহ হইতে অবশিষ্ট লোকদিগকে আনিবেন। আমরা দেখতে পাই এই অংশে বিশেষ করে যে ঈশ্বর ইসরায়েল জাতির জন্য এক দেশ মনোনীত করেছিলেন। আর আমরা দেখি, কারণ ঈশ্বর তাঁর বন্ধু অব্রাহামকে বলেছিলেন, তোমার বংশকে এই দেশ দেব, আর আমরা দেখি যে মোশি সেই ইসরায়েল জাতিকে মিশর দেশ থেকে বার করে আনলেন, জিওশুয় ইসরায়েলকে সেই দেশে নিয়ে গেলেন। কিন্তু সেই শক্তগ্রীব জাতির পদস্খলনের জন্যই তারা সমগ্র জগতে ছিন্ন ভিন্ন হয়ে প্রেরিত হল। কিন্তু ঈশ্বর বলেছেন সেই দিনে জগতের সকল প্রান্ত হতে সন্তানদের সংগ্রহ করে নিয়ে আসবেন, যেন নূতন রাজত্বে প্রজা হতে পারে। প্রিয় শ্রোতা বন্ধু, ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন, যেন এই বাক্যের দ্বারা আমরা উৎসাহিত হই এবং এই সাময়িক এই যে পৃথিবী সংসার এই সমস্ত কিছুর উপরে যেন আমরা জয়লাভ করে অনন্তকালীন যে রাজ্য, যে রাজ্যের কথা আমরা শুনলাম, যেখানে হিংসা থাকবে না, যেখানে মৃত্যু থাকবে না, যেখানে সমস্ত কিছু দূর হয়ে ঈশ্বরের প্রেম এবং তার উপস্থিতি আমাদেরকে সান্ত্বনা জানাবে, সেই উপস্থিতির মধ্যে আমরা চলি। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। মঙ্গলের আকর ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি যে তুমি আমাদেরকে এই পর্যন্ত আশীর্বাদ করেছ। সর্ববিষয়ে তোমার মঙ্গল তুমি আমাদের জীবনে সাধন করেছ। এই সময় প্রভু তোমার হাতে সমর্পিত হই। তোমার বাক্য থেকে আমরা ধ্যান করেছি, তুমি আমাদেরকে আশীর্বাদ করো, যেন তোমার সেই শান্তির পথ, তোমার সেই চির আনন্দের যে স্থান যা তুমি আমাদের জন্য প্রস্তুত করতে চলেছ, তুমি সেখানে যাবার জন্য আমাদের হৃদয়কে আকাঙ্ক্ষিত করো। সকল শ্রোতাবন্ধুকে আশীর্বাদ করো, আমাদের অন্তরে ভয় ভাবনা শঙ্কা দূর করে দাও। ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যীশু নামে চাই, আমেন।
প্রিয় বন্ধু, আজকের সময় এখানেই শেষ। আশা করি প্রভুর দাস আচার্য সরোশ কুমার মণ্ডল মহাশয়ের বাক্য আলোচনার মধ্যে দিয়ে আপনি নিশ্চয়ই আত্মিক জীবনে অনেক আশীর্বাদ লাভ করেছেন। আপনি যদি এ বিষয় সম্বন্ধে বিস্তারিতভাবে জানতে চান, তাহলে পত্রের মাধ্যমে অথবা ইমেলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা হল জীবনবাণী, রেডিও বিশ্ববাণী, পোস্টবক্স নম্বর 16925, কলকাতা 700034। ইমেলের জন্য লিখুন bengalittv@radio882.com। আবার বলছি, জীবনবাণী, রেডিও বিশ্ববাণী, পোস্টবক্স নম্বর 16925, কলকাতা 700034। ইমেলের জন্য লিখুন bengalittv@radio882.com। তাহলে আবার এই সময় দেখা হবে। নমস্কার।